এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 28 অক্টোবর, 12 কার্তিক এবং ফার্সি 6 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/partstoday বাংলা। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন সিরিয়ায় ইসরায়েলি হামলা জোরদার হওয়ার সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে ভোগ্যপণ্যের ঊর্ধ্বমূল্যের ফলে আমদানিকারক ও ডিলারদের মনিটরিং নিশ্চিত করা ও সামাজিক নিরাপত্তার পরিধি বাড়ানোর জন্য ক্যাবের আহ্বান সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন থাকবে। এরপর থাকবে সুঅভ্যাস গড়ে তোলার কৌশল সংক্রান্ত সাপ্তাহিক অনুষ্ঠান সুন্দর জীবন। এরপর রয়েছে পত্রপত্রিকার বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে একটি সাক্ষাৎকার। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও দেশরাম বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। সিরাজ শহরে পবিত্র মাজারে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইরান জুড়ে বিক্ষোভ। জুমার খতিব বললেন সাম্রাজ্যবাদীদের কাছ থেকে এর প্রতিশোধ নেওয়া হবে। লেবাননের হিজবুল্লাহ মহাসচিব বলেছেন ইরানের সাম্প্রতিক সহিংসতায় উস্কানিদাতারাই সিরাজ শহরের মাজারে সন্ত্রাসী হামলা চালিয়েছে। জনসমাগম কাকে বলে তা আগামীকাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো জানিয়েছে সেদেশে বিদ্বেষমূলক বক্তব্যের সর্বোচ্চ সংখ্যক মামলা নথিভুক্ত হয়েছে, 500% বৃদ্ধির রেকর্ড। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের সিরাজ শহরে হযরত আহমদ বিন মুসা আলাইহিস সালামের পবিত্র মাজারে সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ দেশজুড়ে বিক্ষোভ মিছিল হয়েছে। জুমার নামাজের পরপরই মুসল্লিরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা ইসলামী প্রজাতন্ত্রী ব্যবস্থার প্রতি সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে শত্রুদের হুঁশিয়ারি দেন। এ সময় তারা দখলদার ইসরায়েল ধ্বংস হোক, আমেরিকা নিপদ যাক বলে স্লোগান দেন। একই সঙ্গে তারা সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্যের সঙ্গে যারা জড়িত তাদের নিন্দা জানান। ইরানের টিভি চ্যানেলগুলো থেকে আজকের বিক্ষোভের চিত্র সম্প্রচার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে রাজধানী তেহরান, সিরাজ, মাশহাদ, কোম ও তাবরিজ শহর সহ দেশের সর্বত্র বিক্ষোভ মিছিলে জনতার ঢল নেমেছে। সেখানে সব শ্রেণীর মানুষের উপস্থিতি রয়েছে। আজকের বিক্ষোভ সমাবেশ উপলক্ষে ইরানের ইসলামী প্রচার বিষয়ক সমন্বয় পরিষদ এক বিবৃতিতে বলেছে সিরাজে হামলার ঘটনার মূল হোতা হচ্ছে আমেরিকা, ইহুদিবাদ, ইসরায়েল এবং এই অঞ্চলে তাদের অনুগত কিছু শাসক গোষ্ঠী তথা বিশ্ব সাম্রাজ্যবাদ। নিশ্চিতভাবেই তারা এ অপরাধের জন্য মারাত্মক শাস্তির সম্মুখীন হবে। ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম হাজ আলী আকবরি বলেছেন সিরাজে পবিত্র মাজারে হামলার সঙ্গে বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তি জড়িত, তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় একথা বলেন। জুমার নামাজের খতিব আরও বলেন সিরাজে হযরত আহমদ বিন মুসা আলাইহিসালামের মাজারে হামলার ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। সেখানে ইবাদতরত অবস্থায় মানুষকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে, তারা সেখানে জিয়ারত করছিলেন। হাজ আলী আকবরি বলেন বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তি দুটি উদ্দেশ্য হাসিলের জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এর একটি হল ইরানিদের প্রকৃত পরিচিতি বিনষ্ট করা এবং অপরটি হল ইরানে অনিরাপত্তা সৃষ্টি করা। তিনি এ সময় ইরানের সর্বোচ্চ নেতার শোকবার্তার একাংশ তুলে ধরে বলেন হৃদয় বিদারক এই ঘটনার হোতা বা হোতারা নিশ্চিতভাবেই শাস্তি পাবে, কিন্তু এসব বিপর্যয়ের উৎস উদ্ঘাটন এবং এগুলোর বিরুদ্ধে দৃঢ় ও বিজ্ঞোচিত পদক্ষেপ গ্রহণ ছাড়া প্রিয়জনদের কষ্ট এবং আহলে বাইত আলাইহিমুসসালামের মাজারের অপমানের ক্ষতিপূরণ হবে না। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরানের সাম্প্রতিক নৈরাজ্য ও সহিংসতায় যারা উস্কানি দিয়েছে তারাই শিরাজ শহরের পবিত্র মাজারে সন্ত্রাসী হামলা চালিয়েছে। ওই হামলার নিন্দা ও হতাহতদের পরিবার পরিজনের প্রতি সান্ত্বনা জানিয়ে গতকাল সন্ধ্যায় হাসান নাসরুল্লাহ বলেন, শিরাজ শহরে তাকফিরি দায়েশ সন্ত্রাসীদের এ হামলার মধ্য দিয়ে আবারও তাদের চরমপন্থী অপরাধকামী মতাদর্শ পরিষ্কার হয়েছে, যার প্রতি আমেরিকার সর্বাত্মক সমর্থন রয়েছে। হাসান নাসরুল্লাহ বলেন, দায়েশ বা আইএস এ মুহূর্তে মার্কিন প্রশাসনের স্বার্থ দেখার জন্য আফগানিস্তানে কাজ করছে, আফগানিস্তানের জনগণকে হত্যা করছে এবং ইরান ও প্রতিবেশী দেশগুলোতে একই কাজ করে চলেছে। হাসান নাসরুল্লাহ বলেন, ক্রিমিনাল অপারেশনের কমান্ড সেন্টারের নেতৃত্ব দিচ্ছে ওয়াশিংটন, আমেরিকা তার নিজের স্বার্থে নিজের সমর্থক শ্রেণীকে ইরানের সহিংসতায় লেলিয়ে দিয়েছে। গত বুধবার ইরানের ফার্স প্রদেশের কেন্দ্রীয় শহর শিরাজে হজরত আহমদ বিন মুসা আলী ইসলামের পবিত্র মাজারে দায়েশ বা আইএসের এক সন্ত্রাসীর বন্দুক হামলায় দুই শিশুসহ 15 জন জিয়ারতকারী শহীদ এবং 30 জন আহত হয়েছেন। আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরাজ শহরে হজরত আহমদ বিন মুসা আলাইহি ইসলামের মাজারে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আজ এক টুইটার বার্তায় বলেছেন, আমরা এই সন্ত্রাসী হামলার নিন্দা জানাচ্ছি এবং হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে। তিনি আরো বলেন, আফগানিস্তানের সরকারও এই সন্ত্রাসী হামলার নিন্দা জানাচ্ছে। জবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানেও তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস বহুবার হামলা চালিয়ে অনেক নিরপরাধ মানুষকে হত্যা করেছে। আইএস গোষ্ঠী পবিত্র ইসলাম ধর্ম এবং মুসলমানদের শত্রু। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনসমাগম কাকে বলে তা আগামীকাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিশ্ব চোরদের মুখপাত্র বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
জনসমাগম কাকে বলে তা আগামীকাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির তিনটা সমাবেশ দেখেই নাকি সরকারের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে শুক্রবার সকালে নিজ বাসভবনে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির সমাবেশে 10 লাখের টার্গেট করে 1 লাখ লোকও জমায়েত হয়নি, আবার কোথাও 5 লাখ টার্গেট করেও 50,000 লোকের সমাগম করতে পারেনি তারা। তবে আগামীকাল থেকে বিএনপি দেখবে জনসমুদ্র কাকে বলে।
আমাদের কাপাকাপির কি আছে, কোথাও 10 লাখ টার্গেট করেছেন 1 লাখও হয়নি, 5 লাখ টার্গেট করেছেন 1 লাখের অর্ধেকও হয়নি, এই তো সমাবেশের চেহারা। জনসমাগম কাকে বলে বিএনপিকে আগামীকাল থেকে আমরা বুঝিয়ে দিতে শুরু করব। খেলা হবে বলেছি, যারা 17 কোটি মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলতে চায় তাদের বিরুদ্ধে খেলা হবে।
এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিশ্ব চোরদের মুখপাত্র বলে মন্তব্য করেছেন। সকালে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
বিএনপি তো দেশকে দুর্নীতির মাধ্যমে পরপর 5 বার চ্যাম্পিয়ন বানিয়েছিল, অর্থাৎ তারা বিশ্ব চোর উপাধি পেয়েছিল। বিশ্ব চোরদের মুখপাত্র হচ্ছেন, শুনতে খারাপ লাগলো, বাস্তবতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, বিশ্ব চোরদের বড় গলা।
হাসান মাহমুদ বলেন, বিএনপির শেষ সময় 2006 সালে রিজার্ভ ছিল $3.46 বিলিয়ন, অর্থাৎ 3.5 বিলিয়নেরও কম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সেটিকে 44 বিলিয়নে উন্নীত করেছে। এখন বিশ্ব পরিস্থিতি, নানা ধরনের বিনিয়োগ এবং রিজার্ভ থেকে টাকা নিয়ে বিশেষ তহবিল গঠনের কারণে তা 37 বিলিয়নে নেমে গেছে। পরেও বিএনপির সময়ের তুলনায় 12 গুণ বেশি রিজার্ভ রয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, গত 7 বছরে বিদ্বেষমূলক বক্তব্যের সর্বোচ্চ সংখ্যক মামলা নথিভুক্ত হয়েছে। এ ধরনের ঘটনা 500% বৃদ্ধির রেকর্ড সৃষ্টি হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, গত 7 বছরে বিদ্বেষমূলক বক্তব্যের সর্বোচ্চ সংখ্যক মামলা নথিভুক্ত হয়েছে। এই ধরনের ঘটনা 500% বৃদ্ধির রেকর্ড সৃষ্টি হয়েছে। ঘৃণাসূচক বক্তব্যের বিষয়টি ফের আলোচনায় উঠে এসেছে, কারণ গতকাল বৃহস্পতিবার সমাজবাদী পার্টির নেতা আজম খানকে ঘৃণামূলক বক্তব্যের মামলায় দোষী সাব্যস্ত করে রামপুরের একটি আদালত 3 বছরের কারাদণ্ড দিয়েছে। তিনি অবশ্য এরপর জামিন পেয়েছেন এবং একই সঙ্গে তাকে ওই রায়ের বিরুদ্ধে আবেদন করার জন্য 7 দিন সময় দেওয়া হয়েছে। NCRP তথ্য অনুসারে 2014 সালে ঘৃণামূলক বক্তব্যের সর্বনিম্ন 323টি মামলা নথিভুক্ত করা হয়েছিল, যা 2020 সালে বেড়ে 1804-এ পৌঁছায়। এটা ছিল ঘৃণামূলক বক্তব্যের সবচেয়ে বেশি ঘটনা। প্রসঙ্গত, এগুলো এমন ঘটনা যা থানায় নথিভুক্ত হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে পুলিশ পর্যন্ত অভিযোগও পৌঁছায় না। ঘৃণামূলক বক্তব্য এবং রাজনীতিবিদদের মধ্যে একটি পুরনো সম্পর্ক আছে, কিন্তু গত কয়েক বছরে রাজনীতিবিদরা রাজনৈতিক লাভের জন্য এটিকে ব্যাপকভাবে ব্যবহার করছেন। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা ADR এর 2018 সালের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, দেশের 58 জন বিধায়ক এবং MP স্বীকার করেছেন যে তাদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্যের মামলা রয়েছে, যার মধ্যে BJP নেতারা সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছেন। এসব ঘটনায় BJP-র 17 জন বিধায়ক এবং 10 জন MP জড়িত ছিলেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
লেবানন এবং ইহুদিবাদ ইসরায়েল শেষ পর্যন্ত সমুদ্র সীমা চিহ্নিতকরণ চুক্তিতে সই করেছে। এই চুক্তির ফলে লেবানন তার দক্ষিণে সমুদ্র সীমা নির্ধারণ করতে পারবে। চুক্তির বিষয়ে চূড়ান্তভাবে কাগজপত্র জাতিসংঘের কাছে উপস্থাপন করা হয়, যা ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনার দীর্ঘ পথ পাড়ি দিয়ে সম্পন্ন হয়েছে। চুক্তিসয়ের পর লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ এক বিবৃতিতে বলেছেন, এই চুক্তি লেবানন সরকার, জনগণ ও প্রতিরোধকারী শক্তির জন্য বিজয়। একই সঙ্গে হিজবুল্লাহর যোদ্ধাদেরকে তিনি উচ্চ সতর্কতায় থাকার আহ্বান জানান। চুক্তি সইয়ের পর লেবাননের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। বিশেষজ্ঞদের ধারণা, এই চুক্তির ফলে লেবানন এখন তেল রপ্তানিকারক দেশে পরিণত হবে। লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, সমুদ্র সীমা সংক্রান্ত এই চুক্তি রাজনৈতিক বিষয়, এর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক কোনো সম্পর্ক নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক দশকের মুখোমুখি। যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার ব্যাপারে পশ্চিমা তৎপরতার নিন্দা ও সমালোচনা করে বলেন, তারা রক্তক্ষয়ী ভূ রাজনৈতিক খেলায় মত্ত। গতকাল ভলদায় ডিসকাশন ক্লাবের এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় প্রেসিডেন্ট পুতিন একথা বলেন। তিনি পরিষ্কার করে বলেন, ইউক্রেনের সামরিক অভিযানের ব্যাপারে তার মধ্যে কোন রকমের দুঃখবোধ নেই। পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা ঐতিহাসিক একটি প্রান্ত সীমায় দাঁড়িয়ে আছি, সামনে সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বিপজ্জনক, আনপ্রেডিক্টেবল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক অপেক্ষা করছে। এদিকে ইউক্রেনকে যুদ্ধে সহযোগিতার দেয় আমেরিকার স্যাটেলাইট ধ্বংস করে দিতে পারে রাশিয়া, এমন আশঙ্কা ক্রমে জোরদার হচ্ছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কনস্তান্তিন ভোরোনৎসভ বলেছেন, যুদ্ধে পশ্চিমাদের স্যাটেলাইটগুলো যদি ইউক্রেনকে সহায়তার কাজে ব্যবহার করা হয়, তাহলে সেগুলো রাশিয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েল এক মাস বিরতির পর গতকাল আবারও এক সপ্তাহের কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সিরিয়ায় হঠাৎ করে ইসরায়েলি হামলা বৃদ্ধির কারণ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
ইহুদিবাদী ইসরায়েল এক মাস বিরতির পর গতকাল আবারও এক সপ্তাহের কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। চলতি বছর এটা সিরিয়ায় ইসরায়েলের 28 দফা হামলা। এ অবস্থায় ইসরায়েলের সাম্প্রতিক এসব হামলার লক্ষ্য উদ্দেশ্য কি এবং এর পরিণতি বা কি হবে সেটাই এখন প্রশ্ন। সিরিয়ায় সম্প্রতি ইসরায়েলি হামলা বৃদ্ধির সাথে ইসরায়েলে আসন্ন নির্বাচনের একটি সম্পর্ক রয়েছে। আগামী 1 নভেম্বর গত 3.5 বছরের মধ্যে পঞ্চম দফায় ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ অবস্থায় ইসরায়েলি সমাজে উগ্রবাদকে আরও শক্তিশালী করার জন্য ইয়ের লাপিদের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সরকার আবারও নির্বাচনে জেতার এবং প্রধানমন্ত্রীর শক্তিশালী ভাবমূর্তি তুলে ধরার জন্য নিজেদের কট্টরপন্থী হিসেবে তুলে ধরতে চাইছে, যাতে আসন্ন নির্বাচনে নেতানিয়াহুকে পিছনে ফেলে রাখা যায়। পর্যবেক্ষকরা বলছেন, ইসরায়েলের সাবেক রাষ্ট্রনায়কদের মতো বর্তমান প্রধানমন্ত্রী ইয়ের লাপিদও মনে করেন, ফিলিস্তিনিদের হত্যা করে এবং সিরিয়ার মতো দেশগুলোতে আগ্রাসন চালিয়ে আসন্ন নির্বাচনে জিততে পারবেন। এছাড়া সম্প্রতি ইসরায়েল হিজবুল্লার শর্ত মেনে নিয়ে লেবাননের সঙ্গে সমুদ্র সীমা নির্ধারণ চুক্তিতে সই করতে বাধ্য হয়েছে। নেতানিয়াহু নির্বাচনে জেতার জন্য এই চুক্তির বিষয়টিকে সরকার বিরোধী প্রচারণার কাজে ব্যবহারের চেষ্টা করছে। এ অবস্থায় সরকারও জনসমর্থন ধরে রাখার জন্য ফিলিস্তিন ও সিরিয়ায় হামলা জোরদার করেছে। সিরিয়ায় ইসরায়েলি হামলা বৃদ্ধির আরেকটি কারণ হচ্ছে হামাস ও সিরিয়ার মধ্যকার ঐক্য। ইসরায়েল এ কারণে চিন্তিত যে ফিলিস্তিনের সংগ্রামী দল ও সিরিয়ার মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হলে তা হবে ইসরায়েলের জন্য ভয়ঙ্কর। এ কারণে তারা সিরিয়া হামলা জোরদার করেছে। আরেকটি বিষয় হচ্ছে, লেবানন থেকে সিরিয়ান শরণার্থীদের দেশে ফেরার কাজ শুরু হয়েছে। এছাড়া সিরিয়া সরকার যুদ্ধ অবসানের জন্য জাতীয় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কিন্তু ইসরায়েল চায় না সিরিয়ায় স্বাভাবিক পরিস্থিতি তৈরি হোক এবং শরণার্থীরা নিজ দেশে ফিরে যাক। এছাড়া আমেরিকা ও ন্যাটোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইসরায়েলও রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তখন থেকেই এ আশঙ্কা করা হচ্ছিল, মার্কিন নেতৃত্বে পাশ্চাত্য বিশ্ব রাশিয়াকে বিপদে ফেলার জন্য ইসরায়েল সিরিয়ায় হামলা জোরদার করতে পারে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে আবার বাংলাদেশ প্রসঙ্গ। জ্বালানি তেল ও খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে দেশে ইতিমধ্যে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্যে চোখ রাঙাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এ অবস্থায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
জ্বালানি তেল ও খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে দেশে ইতিমধ্যে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্যে চোখ রাঙাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এ অবস্থায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এক এক সময়ে এক এক অজুহাত তুলে বিক্রেতারা পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন। দেশের বিভিন্ন বাজারে আবারও বেড়েছে চাল, ডাল, মুরগির মাংস ও ডিমের দাম।
মোটা চালের দামটা একটু বাড়ছে,
মিনিকেটের দামটা কমার কথা কিন্তু তাও কমে নাই।
মসুর বলেন, মুগ বলেন, সবকিছুর ডালের দামই বাড়ছে। আবার
ফিরের যে দামটা, সেটা দামটা অনেক বেড়ে গেছে। সব মিলে আসলে দেখা যাচ্ছে যে পোল্ট্রি মুরগিরও দাম বৃদ্ধি পেয়েছে।
চিনির বাজার নিয়ন্ত্রণে সরকার দাম বেঁধে দিলেও সরেজমিনে গিয়ে দেখা যায় বাজারে চিনি পাচ্ছেন না ক্রেতারা। রাজধানীর শান্তিনগর কাঁচা বাজারে কথা হয় বেশ কয়েকজন ক্রেতা বিক্রেতার সঙ্গে। রেডিও তেহরানকে তারা জানিয়েছেন তাদের মিশ্র প্রতিক্রিয়া।
চিনি চাচ্ছিলাম, উনি বললো চিনি নাই, আপু কতটুকু নিবেন?
মানে চিনির অবস্থাই খারাপ, চিনি তো বাজারেই নাই।
অনেক সময় বেশি দাম দিয়ে আনি, আসলে বেচতে গেলে আমাদের ভয়ভীতির ভিতরে আমরা আছি।
আবার চিলিবদি বানায় যেন আমরা চিনি বিক্রি করি না। বর্তমান
সরকার বর্ধিত একটা রেট দিছে, ওই রেটে
যারা ডিলার তারা চিনি আনতে পারতেছে না,
এতগুলি দোকান কোথাও ট্রাই করে চিনি পাওয়া যাচ্ছে না, চিনির সংকট তৈরি হয়ে গেছে। কারণ ওরা বলতেছে যে ডিলারদের কাছ থেকে তারা আনতে পারতেছে না নির্ধারিত দামে, সরকার নির্ধারিত দামে।
কষ্ট লাঘবে দেশের নিম্ন আয়ের প্রায় 1 কোটি মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ TCB। কিন্তু সরকারের এই সামাজিক নিরাপত্তা কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট নাজির হোসাইন।
আমাদের হিসাবে 5 কোটির উপরে কিন্তু এখন মানে কষ্টে আছে এরকম মানুষের সংখ্যা, তো তার এই জন্য কিন্তু আসলে এই কার্যক্রমটাকে আর একটু ব্যাপ্তি বাড়ানো দরকার।
রেডিও তেহরানকে তিনি বলেন, ব্যবসায়ীদের কাছে জিম্মি হলে চলবে না, তাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
আমাদের এখানে বাজার তদারকি যেটা হয় এটা হলো মানে খুচরা পর্যায়ে, তো আর দুইটা পক্ষ কিন্তু এখান থেকে আওতার বাইরে থাকে যাচ্ছে। এই কারসাজির পিছনে তাদেরও কিন্তু মানে অনেক ধরনের ভূমিকা থাকে, রেগুলার বেসিসে এগুলো আসলে মনিটরিংটা হওয়া দরকার।
এ ব্যাপারে সরকারের কার্যকর কঠোর উদ্যোগই কেবল পারে জনগণকে হয়রানি ও দুর্ভোগ থেকে মুক্তি দিতে, এমন মন্তব্য বাজার বিশ্লেষক নাজির হোসাইনের। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠানে এ পর্যায়ে এখন রয়েছে সুঅভ্যাস গড়ে তোলার কৌশল সংক্রান্ত সাপ্তাহিক অনুষ্ঠান সুন্দর জীবন।
সুন্দর জীবন, প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। গত আসরে আমরা কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতার অংশ হিসেবে স্বামী স্ত্রীর মধ্যে সফল যোগাযোগের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আজও আমরা স্বামী স্ত্রীর মধ্যে সফল যোগাযোগের নানা দিক নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের সঙ্গেই আছেন। আজকের আসর পরিবেশনায় রয়েছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান। মনে রাখবেন, দাম্পত্য জীবনে কখনোই স্বামী স্ত্রীর কার্যকর পারস্পরিক যোগাযোগ ভেঙে পড়তে দেওয়া যাবে না। আর বাস্তবতা হল, যোগাযোগ একটি দক্ষতার ব্যাপার, তাই সবাই এটি অর্জন করতে পারে। দাম্পত্য জীবনে সুখী হতে পরস্পরের কথা মনোযোগ দিয়ে শোনার অভ্যাস গড়ে তুলতে হবে। খুঁত বা ত্রুটির দিকে দৃষ্টি না দিয়ে অপর পক্ষ কি বলতে চাচ্ছে তা মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথমে অন্য পক্ষের ক্ষোভ, অভিযোগ নালিশ ধৈর্য সহকারে সহমর্মিতার সঙ্গে শুনতে হবে। পরে ঠান্ডা মাথায় ও সুকৌশলে ভিন্ন মত থাকলে তা বুঝিয়ে বলতে হবে। কারো কথা থামিয়ে দেওয়া হলে ব্যক্তি অপমান বোধ করতে পারে এবং রেগে যেতে পারে। যিনি কথা বলছেন তিনি ভাবতে পারেন তাকে অবহেলা করা হচ্ছে, আর অবহেলা মানুষের গভীর সম্পর্ককে দুর্বল করে দেয়। তাকে অবহেলা করা হচ্ছে, জীবনসঙ্গীর মনে এমন ধারণা বদ্ধমূল হতে দেওয়া যাবে না। স্বামী স্ত্রী যদি পরস্পরের কথা মনোযোগ দিয়ে না শোনেন তাহলে পরস্পরের প্রয়োজন ও চাহিদা তারা জানতে পারবেন না। আর এ কারণে আমরা যদি অপর পক্ষের কথা থামিয়ে দেই তাহলে সিদ্ধান্ত গ্রহণেও আমাদের ভুল হতে পারে।
কোনো কোনো মনোবিজ্ঞানীর মতে স্বামী ও স্ত্রী যখন পরস্পরের সঙ্গে কথা বলেন তখন তাদের উচিত কথা শোনার পর নিজের উপলব্ধি প্রকাশ করা। ধরুন আপনি আপনার স্ত্রীর কথা শুনছেন, তার কথা শেষ হলে আপনি তার কথার সারমর্ম তাকেই শোনানোর চেষ্টা করুন, এরপর জানতে চান আপনি ঠিক বুঝেছেন কিনা। এমনটি করা সম্ভব হলে আপনার স্ত্রী সারমর্ম শুনে বুঝতে পারবেন আপনি তার উদ্দেশ্য বুঝতে পেরেছেন কিনা। কোথাও বুঝতে সমস্যা হলে বা ভুল ব্যাখ্যা করা হলে তিনি তা ধরিয়ে দিতে পারবেন এবং ভুল বোঝাবুঝির আশঙ্কা কেটে যাবে। একই সঙ্গে আপনার স্ত্রী বুঝতে পারবেন আপনি তার কথা গুরুত্ব দিয়ে শুনেছেন এবং আপনি তাকে সত্যিই গুরুত্ব দেন।
যোগাযোগের ক্ষেত্রে আরেকটি ত্রুটি হল ধারণা ভিত্তিক বা অনুমান নির্ভর কথা বলা। বিষয় যাই হোক না কেন, অনুমান করে কথা বলা উচিত নয়। এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হওয়া থেকে শুরু করে আশেপাশের সবার সঙ্গেও দূরত্ব সৃষ্টি হতে পারে। এ কারণে পরস্পরের বিষয়ে অনুমান নির্ভর কথা বলা পরিহার করতে হবে। তুমি আমাকে পছন্দ করো না, তোমার কাছে আমার পরিবারের কোনো মূল্য নেই, তুমি মিথ্যা বলছ, এ ধরনের বাক্য সাধারণত পরিবারের সদস্যদের মধ্যে মাঝে মধ্যেই আদান প্রদান হয়। এগুলো একেবারেই অনুমান নির্ভর কথাবার্তা। এসব বাক্য ব্যবহার না করে পরস্পরের প্রতি সুধারণা পোষণ করলে তা সুখ ও শান্তিময় পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখতে পারে। অনেক স্বামী স্ত্রী আছেন পরস্পরকে জীবন দিয়ে ভালোবাসেন, কিন্তু মুখে সেই ভালোবাসা প্রকাশ করেন না। কাজে কর্মে পরস্পরের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটানোর পাশাপাশি মুখেও কোমল কণ্ঠে ভালোবাসার কথা বলুন।
এছাড়া প্রতিদিন কিছু ইতিবাচক উষ্ণতা ছড়িয়ে দিতে চেষ্টা করুন। আপনার জীবনসঙ্গীকে নানা কাজে সমর্থন দিন ও উৎসাহ যোগান। সুযোগ পেলেই একটু সেবা যত্ন করুন। জীবনসঙ্গীর সঙ্গে কখনো প্রতারণার আশ্রয় নেবেন না। দুজন দুজনকে সম্মান করুন, সহযোগিতা করুন। আর যদি কখনো ভুল করে ফেলেন তাহলে অবশ্যই ক্ষমা চান। ক্ষমা চাওয়া ও ক্ষমা করার মাঝে সম্মান বাড়ে, কমে না। এতে আপনাদের ভালোবাসা আরো দৃঢ় গাঢ় হবে। আপনি হয়তো কোথাও বেড়াতে গেছেন, আপনার স্বামী বা স্ত্রীর জন্য অবশ্যই কিছু আনবেন, হোক তা কম দামি কিছু। কোনো সিদ্ধান্ত নিতে গেলে দুজনকে দুজনের কথা ভাবতে হবে। কোনো বিষয়ে মতের মিল না হলে তা সোজা সাপটা বলে দিন, আপনি কি চান আর কেন চান তা যুক্তি দিয়ে তুলে ধরেন। মনে রাখতে হবে আপনার যেমন চাওয়া আছে তেমনি আপনার সঙ্গীরও আছে। আপনার সঙ্গীর কোনো আচরণে আপনি আহত হয়েছেন, তাই বলে অন্যের কাছে তার সমালোচনা কখনোই করবেন না, এতে আপনার প্রতি তার আস্থা ও শ্রদ্ধাবোধ কমে যাবে।
সংসার দুজনের, স্বামী স্ত্রী উভয়ের, এটা কারো একার নয়। তাই সংসারের দায়িত্ব দুজনকেই সামলাতে হবে। নানা কাজে একে অপরকে সহায়তা করতে হবে। এতে দুজনেরই সময় যেমন বাঁচবে তেমনি বাড়বে দুজনের সময় কাটানোর সুযোগ। বাড়িতে বা অফিসে কাজ করতে করতে একঘেয়েমি ধরে যায়, তাই প্রয়োজন খানিকটা অবকাশ। প্রিয়জনকে সঙ্গে নিয়ে সুযোগ পেলে একটু ঘুরে আসুন। বাইরে বেড়াতে যান তাহলে একঘেয়েমি কেটে যাবে, ভালো লাগবে। মনে রাখবেন, রাগ বা ক্রোধ মানুষের যুক্তি বুদ্ধি ও জ্ঞানের দরজায় তালা লাগিয়ে দেয়। এর ফলে রাগ বা ক্রোধের কারণে মানুষ অনেক উল্টাপাল্টা কাজ করে ফেলে, ভুল বুঝার আগেই বড় ক্ষতি হয়ে যায়। তাই দাম্পত্য জীবন সহ সব ক্ষেত্রেই রাগ নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা করতে হবে। তর্ক বা বাকযুদ্ধে না গিয়ে যুক্তি দিয়ে পরস্পরের কাছে নিজেদের অবস্থান তুলে ধরুন। অনেকের একটা বদভ্যাস হল তারা রেগে গিয়ে অপর পক্ষকে বকা ঝকা ও গালাগালি করেন। তারা গালাগালি করে অপর পক্ষকে দমন করতে চান। বকাঝকা বা গালাগালি সংসারে মারাত্মক তিক্ততা নিয়ে আসে এবং পারস্পরিক সম্মানবোধ নষ্ট করে দেয়। এর ফলে অন্যদের কাছেও নিজের সম্মানহানি ঘটে। গালাগালির অভ্যাস ত্যাগ করতে হবে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আসরের শুরুতে আমরা বলেছি যোগাযোগ একটা দক্ষতার ব্যাপার, তাই সবাই এটা অর্জন করতে পারে। বাস্তবতা হচ্ছে দাম্পত্য জীবনের সফল যোগাযোগের মাধ্যমে সুখী হওয়া সম্ভব। আজকের আসরে আমরা যেসব উপায় তুলে ধরেছি সেগুলো আমরা নিয়মিত চেষ্টা করব। এই প্রত্যাশায় শেষ করছি আজকের আলোচনা। কথা হবে আবারও আগামী আসরে। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 28 অক্টোবর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, জনসমাগম কাকে বলে, কাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে, ওবায়দুল কাদের, দৈনিক প্রথম আলো। পিডিবি চেয়ারম্যান জানালেন ডিসেম্বরে লোডশেডিং এর ছুটি, দৈনিক আলেকণ্ঠ। সীমান্তে অভিযানের সময় মিয়ানমার সেনাবাহিনীকে সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ সেনাবাহিনীর, দৈনিক নয়া দিগন্ত। সুষ্ঠু নির্বাচনের জন্য ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিতের তাগিদ যুক্তরাষ্ট্রের, দৈনিক মানব জমিন। জনগণের টাকা গিলে খাওয়া বিশ্ব চোরদের এখন বড় গলা, তথ্যমন্ত্রী, দৈনিক ইত্তেফাক। কলকাতার শিরোনাম, যোগ্যতার থেকেও বিশ্বাসযোগ্যতা বেশি গুরুত্বপূর্ণ, মোদীকে নিয়ে বেফাঁস সুকান্ত, দৈনিক সংবাদ প্রতিদিন। চীনকে রুখতে ভারতেই আস্থা, আমেরিকার প্রকাশ্যে প্যান্টাগনের প্রতিরক্ষা নীতি, দৈনিক সংবাদ প্রতিদিন। 26/11 চক্রীদের পাক সুরক্ষা, সেই তাজে রাষ্ট্রপুঞ্জের বৈঠকে অভিযোগ বিদেশমন্ত্রীর, দৈনিক আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো লিখেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনসমাগম কাকে বলে তা আগামীকাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে। ওবায়দুল কাদের আজ তার বাসভবনে ব্রিফিংকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে একথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে আগে যেখানে বাণিজ্য মেলা হতো, সেই মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন কাল শনিবার। আগে এ সম্মেলন ঢাকা শহরে হতো না, বিএনপির ধারাবাহিক সমাবেশের পাল্টা জবাব দিতেই কালকের এই সম্মেলন ঢাকায় হচ্ছে বলে ধারণা করা হয়। সেখানে ব্যাপক জনসমাগম করতে চায় দলটি। বিএনপির তিনটি সমাবেশ দেখেই সরকারের কাপাকাপি শুরু হয়ে গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এখানে সরকারের কাপাকাপির কি আছে, কোনো কোনো সমাবেশে 10 লাখের টার্গেট করেও 1 লাখ হয়নি, আবার কোথাও 5 লাখ টার্গেট করে 1 লাখের অর্ধেকও হয়নি, এটাই তো বিএনপির সমাবেশের চেহারা। দৈনিক কালের কণ্ঠ লিখেছে, আগামী ডিসেম্বর থেকে লোডশেডিং থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান। তিনি বলেন, বিদ্যুতের বর্তমান পরিস্থিতি সাময়িক, আগামী ডিসেম্বর থেকে এমন পরিস্থিতি থাকবে না। শুক্রবার সকালে আইইবির তড়িৎ কৌশল বিভাগের উদ্যোগে আইইবি সদর দপ্তরে পঞ্চম বার্ষিকী পেপার উপস্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন পিডিবি চেয়ারম্যান। এর আগে গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ পরিস্থিতি নভেম্বরে উন্নতি হতে পারে এবং লোডশেডিং কমতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পিডিবি চেয়ারম্যান বলেন, শীত এলে বিদ্যুতের চাহিদা কমে আসবে, এছাড়া কয়লা বিদ্যুৎ কেন্দ্র চালু হবে, তাই ডিসেম্বরে লোডশেডিং থাকবে না। দৈনিক নয়া দিগন্ত লিখেছে, বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমার সেনাবাহিনীকে অভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনায় আরও সতর্কতা বজায় রাখতে বলেছে। বৃহস্পতিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমান্ড ব্যুরো অব স্পেশাল অপারেশনের লেফটেন্যান্ট জেনারেল ফোন মায়াতের নেতৃত্বে মিয়ানমার সেনাবাহিনীর তিন সদস্যের একটি প্রতিনিধি দল 26 অক্টোবর সেনাবাহিনীর সদর দপ্তরে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে দেখা করেন। সফরকালে প্রতিনিধি দল সৌজন্য বিনিময় ছাড়াও মিয়ানমারের চলমান নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেন। এতে বলা হয়েছে, তারা বাংলাদেশের সাথে পারস্পরিক বন্ধুত্ব বজায় রেখে তাদের দেশের শান্তি ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। সেনাপ্রধানরা দুই দেশের সামরিক সম্পর্কের উন্নয়ন, বিভিন্ন বিষয়ে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের যৌথ আলোচনা, প্রশিক্ষণ বিনিময়, যৌথ দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাসঙ্গিক তথ্য বিনিময় নিয়ে আলোচনা করেন এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে একসাথে কাজ করার আহ্বান জানান। দৈনিক মানব জমি লিখেছে, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য বিরোধী ভিন্ন মতকে হয়রানি বন্ধ তথা ভীতিমুক্ত রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর্থ সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অভাবনীয় অর্জনে নিরবচ্ছিন্ন সমর্থন যোগানো উন্নয়ন অংশীদার যুক্তরাষ্ট্র মনে করে সহিংস রাজনৈতিক পরিবেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বুধবার ওয়াশিংটনে ফরেন প্রেস সেন্টারে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সরকারের পররাষ্ট্র বিষয়ক অগ্রাধিকার সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান রাজনীতি এবং আসন্ন নির্বাচনে কথা হয়। ওই ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কিরবি একাধিকবার বাংলাদেশের নাম উল্লেখ করে এখানকার রাজনৈতিক নেতৃত্বের কাছে যুক্তরাষ্ট্রের প্রত্যাশার বিষয়টি খোলাসা করেন। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, যোগ্যতার থেকেও বিশ্বাসযোগ্যতা বেশি গুরুত্বপূর্ণ, এমন মন্তব্য করে বিতর্কে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বিষয়টা ঠিক কি, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিজেপির তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেখানে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি। সেই অনুষ্ঠানে সৌমিত্র খাঁর অযোগ্য কটাক্ষের পাল্টা দিতে গিয়ে মোদি প্রসঙ্গ তুলে বেফাঁস মন্তব্য করে বসেন সুকান্ত। তিনি বলেন, যোগ্যতা গুরুত্বপূর্ণ নয়, আমরা চাওয়ালাকে প্রধানমন্ত্রী করে তা প্রমাণ করে দিয়েছি, গুরুত্বপূর্ণ হলো বিশ্বাসযোগ্যতা। অর্থাৎ সুকান্ত মজুমদার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন। স্বাভাবিকভাবেই রাজ্য বিজেপি সভাপতির এই মন্তব্যে দানা বেঁধেছে বিতর্ক। এ বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, দেশে একের পর এক যা হচ্ছে সব তো বিক্রি হয়ে যাচ্ছে, পেট্রোল ডিজেলের দাম বেশি, মানুষ হাহাকার করছেন, গোটা পরিস্থিতিটাই ওনারা জানেন, সেই কারণেই একথা বলে ফেলেছেন। দৈনিক সংবাদ প্রতিদিনে আরও একটি খবর, ক্রমে বেড়ে চলেছে চীনা আগ্রাসন, তাতে উদ্বিগ্ন আমেরিকা। ভারত চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ঘটে যাওয়া গালোয়ান সংঘর্ষকেও মোটেই ভালো চোখে দেখছে না মার্কিন যুক্তরাষ্ট্র। তাই দেরি না করে এবেলায় ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক আরো মজবুত করতে চাইছে মার্কিন সেনা বলে জানিয়েছে পেন্টাগন। গতকাল বৃহস্পতিবার ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি 2022 বা জাতীয় প্রতিরক্ষা কৌশল নীতি প্রকাশ করে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রকাশিত এই নীতিতে চীনা আগ্রাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং ড্রাগনকে রুখতে ভারতেই ভরসা রেখেছে ওয়াশিংটন। ওই নথিতে স্পষ্ট বলা হয়েছে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের সঙ্গে সহযোগিতা আরও বাড়িয়ে তোলা হবে। এভাবে আগ্রাসী চীনকে রুখে দিয়ে ভারত মহাসাগরে মুক্ত বাণিজ্য ও নৌ চালনার স্বাধীনতা বজায় রাখা হবে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা ভারত থেকে আসা শেখ মুস্তাক আহমেদের সাথে তার ইরান সফর নিয়ে কথা বলবো। তিনি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়াতে থাকেন, পেশায় একটি পত্রিকা সম্পাদক ও শিক্ষক। জনাব শেখ মুস্তাক আহমেদ, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে অনেক ধন্যবাদ।
জনাব শেখ মুস্তাক আহমেদ, আপনারা বেশ কয়েকজন ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, হাওড়া সহ বিভিন্ন স্থান থেকে ইরানে এসেছেন, তো আপনাদের ইরানে আসার উদ্দেশ্য কি?
জি, আমরা ইরানে আসার মূলত উদ্দেশ্য হলো ইরান দেশটি দেখার জন্য, পরিদর্শন করা এবং একটি শর্ট কোর্স করা, যেটি কোম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। সর্বপ্রথম জানাই যে আমরা ছোটবেলা থেকেই রেডিও তেহরান শুনতাম। যখন আমরা খুব ছোট ছিলাম, বাড়িতে একটি রেডিও ছিল, রেডিওর মাধ্যমে আমরা ইরান সম্বন্ধে এবং ইরানের ইসলামী বিপ্লব যখন হচ্ছিল, তখন আমরা খুব ছোট, এই ইসলামী বিপ্লবটি আমরা রেডিও তেহরানের মাধ্যমে অবগত হই এবং আস্তে আস্তে বড় হই। তারপরে আধুনিক যুগ আসে, ইউটিউব ফেসবুকের মাধ্যমেও রেডিও তেহরান শুনতাম। সে থেকে ইরানের যে বিপ্লব এবং ইরানের যে পরিকাঠামো বা ইরান দেশটি একটি স্বপ্নের মতো লাগতো, আকর্ষণ করতো আমাদের। এখানে আমার এক বন্ধু পড়েন, ডক্টর মাওলানা রিজওয়ান সালাম খান, কোম বিশ্ববিদ্যালয়ে উনি পড়াশোনা করেন, এখন ডক্টরেট হয়েছেন। তো ওনার মাধ্যমে আজ আমরা এসেছি, মূলত দুটি উদ্দেশ্য, ইরানকে দেখা খুব কাছ থেকে এবং একটি শর্ট কোর্স করা কোম বিশ্ববিদ্যালয়ে।
জনাব মুস্তাক আহমেদ, আপনি কোমের একটি বিশ্ববিদ্যালয়ে শর্ট কোর্স করার জন্য এসেছেন বলে জানালেন, তো শর্ট কোর্স সম্পর্কে যদি আপনি কিছু বলেন।
শর্ট কোর্স মূলত কয়েকটি বিষয় ওনারা রেখেছেন, রিজওয়ান সাহেব এবং কোম বিশ্ববিদ্যালয় শর্ট কোর্স কমিটি মিলিতভাবে কয়েকটি বিষয় রেখেছেন, যেমন হিজামা বা তিব্বে সুন্নতি বা তিব্বে রসুলুল্লাহ। এর আগে ছিল মিডিয়ার আগ্রাসন এবং গোটা বিশ্বে কিভাবে মিডিয়া মানবজাতির সংস্কৃতিকে ধ্বংস করছে এবং আস্তে আস্তে পৃথিবীকে কিভাবে মিডিয়ার মাধ্যমে আগ্রাসন করছেন, তার সেই দুরবসন্ধিগুলোকে ওনারা তুলে ধরলেন। এছাড়াও আরো বিষয়, অনেকগুলো বিষয় আমাদের অবগত করিয়েছেন, খুবই ভালো লেগেছে এবং অনেক জ্ঞান আমরা প্রাপ্ত হয়েছে, যেগুলো আমরা দেশে গিয়ে সেই জ্ঞানগুলো অ্যাপ্লাই করতে পারবো।
আচ্ছা, এই কোর্সের মধ্যে আহলে বাইত সম্পর্কে কি কোনো আলোচনা ছিল?
হ্যাঁ, একটি বিষয় ছিল আহলে বাইতের উপরে, আহলে বাইত এবং ইরানের যে সম্পর্ক তার উপরে একটি আলোচনা ছিল।
শ্রোতা বন্ধুরা, আপনারা ইরান সফর নিয়ে ভারত থেকে আসা সাংবাদিক শিক্ষক মোস্তাক আহমেদের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। জনাব মোস্তাক আহমেদ, আচ্ছা, ইরানে এটি কি আপনাদের প্রথম সফর?
হ্যাঁ, আমরা এই প্রথম এলাম ইরানে, এবং ইরান স্বপ্নের মতোই ছিল, অনেক আশা ছিল। এর আগেও 10 বছর আগে মাওলানা রিজওয়ান সালাম খান চেষ্টা করেছিলেন, কিন্তু কারেন্সি, ইরানের কারেন্সির যেটা মুদ্রাস্ফীতি হওয়ার জন্য আমরা আর আগে বাড়তে পারিনি। তো এবারে আমরা কিছু কাফেলা সহ ইরানে এসেছি।
জি, আপনার কাছে স্বপ্নের ইরান, যা আপনি রেডিও তেহরান শুনে মনের ভেতরে ছবি এঁকেছিলেন, আজ তা বাস্তবে রূপ নিয়েছে। আপনি এখন সেই ইরানের পবিত্র নগরী কোম থেকে রেডিও তেহরানের সাথে কথা বলছেন। তো আপনার মনের মধ্যে যে স্বপ্নের ইরান ছিল একদা, এখন বাস্তবে সেই ইরানকে দেখে কেমন লাগছে আপনার? অর্থাৎ আপনার অনুভূতি কি যদি বলেন?
আমরা মূলত ভারতীয় সংস্কৃতি, মিশ্র সংস্কৃতিতে ছোট থেকে বড় হয়েছি, যেখানে হিন্দু, মুসলমান, শিখ, জৈন, খ্রিস্টান, এরকম একটি মিশ্র সংস্কৃতির মাধ্যমে আমরা বড় হয়েছি। তো এখানে এসে আমরা যেটা দেখলাম, শুধুই মুসলমান এবং বিশেষ করে শিয়া মশলক, তাদের যে সংস্কৃতি এবং তাদের যে কালচার আমাদের, আমাকে খুবই আকর্ষিত করেছে। তার মধ্যে একটি হচ্ছে যে মানুষের যে শৃঙ্খলাবোধ, সময় জ্ঞান এবং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন এবং একতা, মনে হচ্ছে যেন গোটা ইরান একটি পরিবার।
জনাব মোস্তাক আহমেদ, আপনি ইরানের শৃঙ্খলার কথা বললেন, সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বললেন এবং ইরানিদের ঐক্যের কথা বললেন। অর্থাৎ গোটা ইরান যেন একটি পরিবার, একটি সংসার বলে মনে হয়েছে আপনার কাছে। তাহলে আপনার স্বপ্নের সাথে বাস্তবে দেখা ইরান একেবারে মিলে গেছে, কোথাও কোথাও স্বপ্নের চেয়ে বাস্তবে উপচে পড়েছে, তাই তো?
জি 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 জি, আমরা ইরানি বিপ্লব শুনেছি ইরানের বাইরে থেকে, ভারতবর্ষে বসে বা বাংলায় বসে, এবং বেলায়েতে ফকি বা আয়াতুল্লাদের বই পত্র পত্রিকা, যেমন মর্তজা মুতাহারি সাহেবের বই পড়েছি। তো আমরা দর্শন পড়েছি, কিন্তু দর্শনের সঙ্গে বাস্তবতার কত মিল আছে ইরানে এসে দেখলাম।
জনাব শেখ মোস্তাক আহমেদ, আজকের পর্বের শেষ প্রশ্ন হচ্ছে, ইরানের কোথায় কোথায় আপনাদের যাওয়ার সুযোগ হলো?
আমরা ইরানে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম। জামকারান মসজিদ, যেটি ইমাম মাহদি আলাইহিস সালামের সঙ্গে সম্পর্কিত, এবং ইস্পাহানে গিয়েছিলাম, যেখানে একটি ব্রিজ দেখলাম, এবং রিজওয়ান সাহেব বলছিলেন যে আগে এই ব্রিজের ছবি ইরান গভর্নমেন্ট টাকাতে অঙ্কন করে রাখত। এছাড়াও আমরা কোম শহরের বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, যেখানে কুহে খিজির আলাইহিসসালামের যে পাহাড়ের উপরে একটি মসজিদ, আমরা দীর্ঘ 30 মিনিট অভিযান চালিয়ে পাহাড়ে উঠেছিলাম।
তো জনাব মোস্তাক আহমেদ, ইরান সফর নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও অনেক ধন্যবাদ, বাংলা রেডিও তেহরানকেও ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, মোস্তাক আহমেদের সাক্ষাৎকারের শেষ পর্ব শোনার আমন্ত্রণ রইল, আশা করছি সে আসরেও আমাদের সাথেই থাকবেন। আর শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আলাপনের আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি।
এবার সংক্ষিপ্ত সংবাদ। সিরাজ শহরে পবিত্র মাজারে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইরান জুড়ে বিক্ষোভ। জুমার খতিব বললেন, সাম্রাজ্যবাদীদের কাছ থেকে এর প্রতিশোধ নেওয়া হবে। লেবাননের হিজবুল্লাহ মহাসচিব বলেছেন, ইরানের সাম্প্রতিক সহিংসতায় উস্কানিদাতারাই সিরাজ শহরের মাজারে সন্ত্রাসী হামলা চালিয়েছে। জনসমাগম কাকে বলে তা আগামীকাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো জানিয়েছে, সেদেশে বিদ্বেষমূলক বক্তব্যের সর্বোচ্চ সংখ্যক মামলা নথিভুক্ত, 500% বৃদ্ধির রেকর্ড সৃষ্টি। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরানে আজকের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে আমি বাবুল আক্তার আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। আপনারা ভালো ও সুস্থ থাকুন।
বিসমিল্লাহ রহমান রহিম। ইয়ে তেহরান হ্যা ইসলামী জমহুরিয়া ইরান কি আওয়াজ।